বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 5 এপ্রিল, 22 চৈত্র এবং ফার্সি 16 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট মনসুর হাদির উপর থেকে সৌদির সমর্থন তুলে নেওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃশ্যপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান রমজান আত্মশুদ্ধির মহা উৎসব। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে দর্পণ। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আমেরিকার বাড়তি দাবি দেওয়ার কাছে ইরান কোনোভাবে নতি স্বীকার করবে না, সুস্পষ্ট জানিয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পুতিনকে অভিযুক্ত করার আগে বিবেকের ডাকে সাড়া দিতে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলানো যাবে না, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মন্তব্য। এবং মসজিদে লাউড স্পিকার নিষিদ্ধের দাবির মধ্যেই মন্দিরে বিনামূল্যে লাউড স্পিকার বিতরণের ঘোষণা দিলেন ভারতের বিজেপি নেতা মুহিত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ আমেরিকার বাড়তি দাবি দেওয়ার কাছে নতি স্বীকার করবে না। তিনি আরো বলেন, হোয়াইট হাউস বাস্তবসম্মত পথে হাঁটলে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনা সম্ভব। আবদুল্লাহিয়ান সোমবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভিয়েনা সংলাপে যে বিরতি চলছে তা আমেরিকার অত্যধিক চাহিদার কারণে দিতে হয়েছে। আমেরিকা যুক্তিসঙ্গত অবস্থান গ্রহণ করলে অচিরে একটি চুক্তি সম্ভব বলে তিনি মন্তব্য করেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত প্রায় এক বছর ধরে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। গত 11 মার্চ এই সংলাপের মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল এই সংলাপ স্থগিত ঘোষণা করেন। আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ রাসুল মুসাবি বলেছেন, আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ হওয়ায় দেশটির অর্থনীতি, রাজনীতি ও সমাজে এর গভীর প্রভাব পড়বে। একই সঙ্গে প্রভাব পড়বে বিশ্বের কালো টাকার অর্থনীতির উপর। এছাড়া ইরানের মাদক মোকাবেলা বিষয়ক কমান্ডের মহাপরিচালক ইস্কান্দার মোমেনি গতরাতে এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, আফগান সিদ্ধান্তকে ইরান স্বাগত জানাচ্ছে। দেশটির মানুষ যাতে মাদক চাষের পরিবর্তে অন্য কোনো খাত থেকে আয় করতে পারে সে ব্যবস্থা করতে ইরান অনেক আগে থেকেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে বলে জানান তিনি। গত রোববার তালেবান মাদক চাষ নিষিদ্ধ করে বিবৃতি দিয়েছে। তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা এ সংক্রান্ত ঘোষণায় বলেছেন, অ্যালকোহল, হেরোইন, মাদক ও গাঁজাসহ সব ধরনের মাদক সেবন এবং উৎপাদন কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন তার কড়া জবাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সোমবার রাতে মস্কোয় সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, পুতিনকে অভিযুক্ত করার আগে পশ্চিমা নেতাদের উচিত তাদের বিবেকের ডাকে সাড়া দেয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের বুচা শহরে গণহত্যার যে অভিযোগ করা হচ্ছে তার কোনো সত্যতা নেই। তিনি এ সংক্রান্ত খবর ও ছবিকে সাজানো নাটক বলে প্রত্যাখ্যান করেন। ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা যুদ্ধ অপরাধ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ সমকক্ষকে আবার যুদ্ধ অপরাধী বলে অভিযুক্ত করেন। তিনি আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিচার দাবি করেন। এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া সোমবার রাতে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে ডেকে বুচা শহর নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোর অপপ্রচারের প্রতিবাদ জানান। তিনি বলেন, বুচা শহর থেকে যেসব খবর ও ছবি প্রচার করা হচ্ছে সেগুলো পশ্চিমা দেশগুলোর সাজানো নাটক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলানো যাবে না। সংবাদ সম্মেলনে তিনি আজ একথা বলেন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না বলে আশ্বস্ত করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একটেকের বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় করে না। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলাবেন না। দুই দেশের সমাজ ও অর্থনীতি ভিন্ন, তাদের মূল্যায়ন তারা করবেন, আমরা সতর্কতার সাথে আমাদের অর্থনীতি পরিচালনা করি। উল্লেখ্য, ক্রমাগত উন্নতিতে এক যুগ আগে যে শ্রীলঙ্কা উচ্চ মধ্যম আয়ের দেশে ওঠার পথে ছিল, সেই শ্রীলঙ্কা এখন দেনার দায়ে জর্জরিত হয়ে দেউলিয়া হবার পথে। জ্বালানি তেল কিনতে না পারায় দেশটিতে এখন বিদ্যুৎ মিলছে না, গাড়ি চালানো দুষ্কর হয়ে উঠেছে, কাগজের অভাবে পরীক্ষা নেওয়া যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে, দ্রব্যমূল্য আকাশচুম্বী। এ পরিস্থিতিতে জনবিক্ষোভে সরকারও পতনের দ্বার প্রান্তে। সংকটে পড়া দক্ষিণ এশিয়ার দেশটি বাংলাদেশ থেকেও ঋণ চেয়েছে, কিন্তু সার্বিক পরিস্থিতি দেখে তাদের ঋণ না দেবার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু আর্থিক সংকট নয়, চীনের প্রতি অধিক নির্ভরশীলতা এবং পারিবারিক একনায়কতন্ত্রকেও দায়ী করা হচ্ছে শ্রীলঙ্কার বর্তমান সংকটের কারণ হিসেবে। এই অবস্থায় বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী বলছেন, শ্রীলঙ্কা আমাদের বন্ধু রাষ্ট্র, এ বিষয়ে কোনো মন্তব্য করব না, তবে বিষয়টি এখন ব্যাপকভাবে আলোচিত, অনেক রিপোর্ট দেখছি, আমাদের বিশ্বাস এগুলো আমাদের কাজে লাগবে, আমরাও গবেষণা করছি, দেখছি ও শুনছি। তবে আবারও বলছি, শ্রীলঙ্কার অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতি এক নয়, কেউ মেলাতে যাবেন না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
পাকিস্তানের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করার বিষয়ে সংসদীয় কার্য বিবরণীর রেকর্ড চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ এই নির্দেশনা দিয়েছে। আগামীকাল 11:30 আবার আদালত বসবে, আগামীকালই রায় ঘোষণা করা হতে পারে। আজ দিনের শুরুতে পাকিস্তানের বিরোধী দলগুলোর দায়ের করা মামলার শুনানি শেষে পাক সুপ্রিম কোর্ট এ নির্দেশনা দেয়। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর গত 3 এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি ওই অনাস্থা প্রস্তাবকে সংবিধানের 5 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক আখ্যা দিয়ে তা খারিজ করে দেন। এরপর প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভী সংসদ ভেঙে দেন এবং তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন। এদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে লজ্জাজনকভাবে হস্তক্ষেপ করার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেছেন, অবাধ্য ইমরান খানকে শাস্তি দেওয়ার জন্য আমেরিকা চেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া লক্ষ্য করছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভী 3 এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শক্রমে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। তার আগে ইমরান খান 23 ও 24 ফেব্রুয়ারি মস্কো সফর করেন। সফরের ঘোষণা দেওয়ার পরপরই আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররা প্রধানমন্ত্রী ইমরান খানের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন যাতে তিনি ওই সফর বাতিল করেন। তা সত্ত্বেও তিনি যখন রাশিয়া সফরে আসেন তখন আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করে তাৎক্ষণিকভাবে সফর বাতিল করতে বলেন। এসব কথা জানিয়েছে রাশিয়া। ভারতের মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজ মন্দিরে স্থাপনের জন্য বিনামূল্যে লাউড স্পিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। মসজিদে লাউড স্পিকার নিষিদ্ধ করার দাবির মধ্যেই এ ঘোষণা দিলেন তিনি। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজ বিনামূল্যে লাউডস্পিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, মোহিত কম্বোজ অন্যতম ধনী রাজনীতিবিদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় বলেছেন, যে কেউ মন্দিরে লাউডস্পিকার স্থাপন করতে চাইলে তিনি আমাদের কাছে বিনামূল্যে চাইতে পারেন। সমস্ত হিন্দুদের এক আওয়াজ হওয়া উচিত, জয় শ্রীরাম, হর হর মহাদেব। ওই প্রস্তাব এমন সময় দেওয়া হয়েছে যখন হিন্দুত্ববাদী বিজেপি এবং রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা MNS মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। এ প্রসঙ্গে আজ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন,
এটাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না। এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উৎসব বা ধর্ম পালনে যেমন সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষ বাধা দিতে পারে না, ঠিক একইভাবে সংখ্যা গুরু সম্প্রদায়ের ধর্ম পালনেও সংখ্যালঘুরা কোনো বাধা সৃষ্টি করতে পারে না। কিন্তু এক্ষেত্রে যেভাবে বাধা তৈরি করে সাম্প্রদায়িক উত্তেজনা এবং মেরুকরণ তৈরি করার চেষ্টা, রাজ ঠাকরে নেতৃত্বাধীন MNS তৈরি করার চেষ্টা করছে, সেটা
লাউডস্পিকার বন্ধ করার দাবি জানিয়েছেন। তিনি গত শনিবার এক সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি মসজিদ থেকে লাউডস্পিকার না সরানো হয় তাহলে মসজিদের বাইরে তিনি উচ্চস্বরে হনুমান চালিসা বাজাবেন। এরপর বিভিন্ন জায়গায় লাউডস্পিকারে হনুমান চালিসা বাজিয়েছেন তার দলের নেতারা। এর আগে মুম্বাই বিজেপি ও মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ইসরায়েল অধিকৃত পবিত্র আল কুদস শহরের বাব আল আমুদ বা দামেশ গেটের কাছে আয়োজন করা ইফতার মাহফিলের ওপর হামলা চালিয়েছে বর্বর ইহুদিবাদী সেনারা। গতকাল সোমবার সন্ধ্যায় এ হামলা হয়। এ নিয়ে টানা 3 দিন রোজাদার ফিলিস্তিনি মুসলমানদের উপর ঘৃণ্য হামলা চালাল দখলদার ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনের বার্তা সংস্থা মান জানিয়েছে, রোজাদার মুসল্লিদেরকে ছত্রভঙ্গ করার জন্য ইহুদিবাদী সেনারা টিয়ার গ্যাস এবং সাউন্ড বোমা ব্যবহার করে, অথচ সেখানে লোকজন জড়ো হয়েছিল ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাননীয় জানিয়েছে, অন্তত 6 ফিলিস্তিনি তরুণকে ইহুদিবাদী সেনারা আটক করেছে। এসব ফিলিস্তিনিকে প্রচণ্ড মারধর করা হয়েছে বলেও জানা গেছে। ইয়েমেনের হুদাইদা বন্দরে জ্বালানি তেলবাহী কয়েকটি জাহাজ ভিড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন ও সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের মধ্যে 2 মাসের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব জাহাজ হুদাইদা বন্দরে ভিড়েছে। ইয়েমেনের উপর সৌদি জোটের সর্বাত্মক অবরোধের কারণে গত দেড় বছর ধরে হুদাইদা বন্দরে কোনো জাহাজ ভিড়তে পারেনি। অথচ এই বন্দর ছিল ইয়েমেনের জনজীবন সচল রাখার ক্ষেত্রে আমদানি রপ্তানির প্রধান কেন্দ্র। গত শুক্রবার জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি আন্দোলন ও সৌদি জোট দুই মাসের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা শনিবার থেকে কার্যকর হয়েছে। দুই পক্ষ চাইলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে। প্রতিবেশী সিরিয়ার সঙ্গে আলোচনা শুরুর সম্ভাবনা খতিয়ে দেখছে তুরস্কের সরকার। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। একটি জ্ঞাত সূত্রের বরাত দিয়ে তুরস্কের হুররিয়াত পত্রিকা গতকাল জানিয়েছে, সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আঙ্কারায় আলোচনা চলছে। পত্রিকাটি জানিয়েছে, তুর্কি সরকার সম্প্রতি যে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে এবং ইউক্রেন সংকট সমাধানে যে ভূমিকা পালন করছে, তা থেকে আঙ্কারা মনে করে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। দৈনিক হুররিয়াত বলছে, সিরিয়ার সঙ্গে বিদ্যমান সম্পর্ককে উন্নত করতে পারে তুরস্ক এবং বর্তমান পরিস্থিতি তুরস্কের জন্য সুযোগের নতুন দরজা খুলে দিতে পারে। এতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে ইস্যুরও সমাধান হতে পারে। হুররিয়াত পত্রিকা আরও জানিয়েছে, সিরিয়ার ঐক্যবদ্ধ কাঠামো এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, শরণার্থীদের নিরাপদে দেশে ফেরা এবং পিকেকের তৎপরতার মতো তিনটি বিষয়কে সামনে রেখে তুর্কি সরকার আলোচনা এগিয়ে নিতে চায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের পদচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আব্দুর্রাব্বে মনসুর হাদির প্রতি সৌদি সরকারের আর সমর্থন নেই বলে নানা সংবাদ মাধ্যমে খবর এসেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইয়েমেনের পদচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আব্দুর্রাব্বে মনসুর হাদির প্রতি সৌদি সরকারের আর সমর্থন নেই, নানা সাক্ষ্য প্রমাণ থেকে সেটাই মনে করা হচ্ছে। ইয়েমেনের সাবেক ভাইস প্রেসিডেন্ট মনসুর হাদি 2012 সালে প্রতিদ্বন্দ্বীবিহীন প্রতীকী এক নির্বাচনে ইয়েমেনের প্রেসিডেন্ট হন। কথা ছিল তিনি দুই বছর ক্ষমতায় থাকবেন, কিন্তু তিনি অবৈধভাবে তার ক্ষমতার মেয়াদ আরও এক বছর বাড়ান এবং 2015 সালে পদত্যাগ করেন। এরপর ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সৌদি সরকারের মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষাপটে মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং ইয়েমেনের ক্ষমতায় ফিরে আসতে সৌদি সরকারের সাহায্য চান। মনসুর হাদি ইয়েমেনে সৌদি হামলার অজুহাত জুগিয়ে দেয়ায় সেখানে আগ্রাসন চালানো সহজ হয়ে পড়ে রিয়াদের জন্য। হাদি নিজের দেশের বিরুদ্ধে সৌদি সরকারের 7 বছরের যুদ্ধকে সমর্থন জানিয়েছেন ক্ষমতা ফিরে পাওয়ার আশায়, কিন্তু নানা সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে হাদি এখন সৌদি সরকারের জন্য দাবার অকেজো গুটি এবং তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার আর কোনো পরিকল্পনা কার্যত রিয়াদের নেই। গত বুধবার রিয়াদে শুরু হওয়া ইয়েমেন সংক্রান্ত বৈঠকে মনসুর হাদি ও তার ডেপুটিকে দেখা যায়নি। ইয়েমেনি সংবাদ মাধ্যমগুলো বলছে, মনসুর হাদির জন্য সব ধরনের রাজনৈতিক বৈঠক, মিডিয়ার প্রতি সাক্ষাৎকার ও বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগকে নিষিদ্ধ করেছে সৌদি সরকার। এ মনে করা হচ্ছে সৌদি সরকারের কাছে মনসুর হাদির প্রয়োজন ফুরিয়ে গেছে। রিয়াদ ইয়েমেনের দক্ষিণাঞ্চলের কথিত অন্তর্বর্তী পরিষদের প্রধান ইদ্রুস আল জুবাইদির সঙ্গে সম্মানজনক আচরণ করছে, আমিরাত তাকে সমর্থন দিয়ে আসছে। এটা স্পষ্ট, বর্তমান যুগে কেবল কোন একটি দেশের সমর্থন নিয়ে অজনপ্রিয় কোনো ব্যক্তির পক্ষে দেশটির ক্ষমতায় আরোহণ আর সম্ভব নয়। ইয়েমেনে 7 বছরের সৌদি আগ্রাসনকে সমর্থন জানিয়ে মনসুর হাদি এখন সে দেশের জনগণের কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি যাতে অংশগ্রহণ করে সে ব্যাপারে প্রভাব খাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি যাতে অংশগ্রহণ করে সে ব্যাপারে প্রভাব খাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের ব্রিফ করে একথা জানান। আজ ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছে,
আমরা যাতে ট্রান্সপারেন্ট ফ্রি অফ ফেয়ার হয় সব দল জয়েন করে এক্সেপ্ট ওয়ান পার্টি, এই পার্টি যেটা তৈরি হয়েছে মিলিটারি দ্বারা, তারা আমাদের ইলেকশনে আসে না। তোমার এটা চ্যালেঞ্জ টু ব্রিং দেম ইন দি ইউনো পলিটিক্স, ইলেকশন করতে গেলে দে আর মোস্ট ওয়েলকাম, আপনারা বরং এইটা করেন, তাদের ব্রিং দেম টু দি ইলেকশন প্রসেস টু ফলো দ্য রুলস এন্ড প্রসিজিওর অফ দি কান্ট্রি।
উল্লেখ্য, বিএনপি বরাবরই বলে আসছে ক্ষমতাসীন শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না এবং কোনো আলোচনায়ও যাবে না।
আমি পরিষ্কার করে এটা বলতে চাই, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে, আমি রেজিম বলছি সরকার নয়, এই রেজিমের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয় কোন আলোচনায়ও বিএনপি যাবে না, কোন আলোচনায় যাবে না, কারণ আমরা আলোচনাও করেছি বিগত দিনে, অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে।
সম্প্রতি বিএনপি সহ বিরোধী কয়েকটি দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে শেখ হাসিনা নয় নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা বলেছেন তার বক্তব্যের লন্ডনে, আমাদের এটাই আমাদের সিদ্ধান্ত যে আমরা নির্বাচনকালে একটা নিরপেক্ষ সরকার চাই, নির্বাচনের পরে যারা জিতবে এবং যারা হারবে সবাইকে নিয়েই কিন্তু জাতীয় সরকারের প্রস্তাবনা তিনি দিয়েছেন।
বিরোধী পক্ষের এসব দাবি এখন আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে। এ নিয়ে মার্কিন প্রশাসনকে সংশ্লিষ্ট হবার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগকেই আমলে নিয়েছে বাংলাদেশ। জানা গেছে দুদেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে মূল পর্বে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর করা সহ নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রসঙ্গ উঠে আসে। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ উপস্থিত ছিলেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে এসেছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত ধারাবাহিক আয়োজন রমজানের আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر العتق من النيران يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মাহে রমজান এসেছে যখন, আসিবে সবে কদর, নামিবে তাহার রহমত এই ধুলের ধরার পর, এই উপবাসী আত্মা এই যে উপবাসী জনগণ চিরকাল রোজা রাখিবে না আসে শুভ ইফতার ক্ষণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহিসাল্লামের রমজান সংক্রান্ত ভাষণ থেকে আমরা জানতে পারছি যে এই মাসে সবচেয়ে ভালো কাজ হল নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। আমরা নিষিদ্ধ কাজ করি দুই কারণে। প্রথমত, নিষিদ্ধ কাজ কি কি তা জানা নেই ভালোভাবে। দ্বিতীয়ত, জানা থাকা সত্ত্বেও মহান আল্লাহর প্রতি ভয় প্রেম ও লজ্জা না থাকার কারণে, অর্থাৎ কখনো কখনো আমরা জেনে শুনেও নিষিদ্ধ কাজ করি। শয়তান মহান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল যে সে মানুষকে বিভ্রান্ত করবেই, কিন্তু মহান আল্লাহ বলেছেন, আমার বান্দা বা দাসদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। অর্থাৎ কেউ যদি প্রকৃত ইমানদার হয় তাহলে শয়তান তাকে পাপে জড়াতে পারবে না। তাই পাপ এড়াতে কেবল জ্ঞানই যথেষ্ট নয়, এজন্য দরকার জ্ঞানকে নিশ্চিত বিশ্বাসে বা দৃঢ় ইমানে পরিণত করা।
কবরের আজাব, জাহান্নামের কঠিন শাস্তি তথা সেখানে পাপের মাত্রার আলোকে পাপীদের কোটি কোটি কিংবা লাখ লাখ অথবা শত সহস্র বছর ধরে আগুনে জ্বলার কথা জানা সত্ত্বেও অনেকে পাপে জড়িয়ে পড়ে। এর কারণ পরকালের বাস্তবতাগুলো সম্পর্কে তাদের জ্ঞান সুদৃঢ় ইমানে রূপ নেয়নি। অনেকে মানুষের লাশের পাশে থাকতে ভয় পায়, লোকটি মারা গেছে এটা জানার পরও এ বিষয়ে সুনিশ্চিত বিশ্বাস না থাকায় তারা ভয় পায়। শয়তান অনেক সময় নানা কুযুক্তি তুলে ধরে আমাদের মনে, যাতে আমরা নিষিদ্ধ কাজ বা পাপে জড়িত হই। যেমন শয়তান একথা বলে যে, আরে তুমি তো অনেক ভালো কাজ করো, তাই দু একটা খারাপ কাজ করলে এতে তেমন কোনো ক্ষতি হবে না, অথবা আপাতত জরুরি প্রয়োজন বলে এই খারাপ কাজটি করো, পরে ক্ষমা চেয়ে নেবে আল্লাহর কাছে, বা যার ক্ষতি করছে সে ভালো মানুষ বলে তার কাছে পরে ক্ষমা আদায় করা যাবে। কিংবা শয়তান বলে, আরে এটা তো খুবই ক্ষুদ্র বা ছোটখাটো পাপ, অথবা আল্লাহ ছাড়া আপাতত অন্য কেউ তো তোমার এই পাপ কাজটি লক্ষ্য করছেন না, ইত্যাদি। আসলে এসব কুযুক্তি বা কুমন্ত্রণা আমাদের উপর জোরালো হয় ইমানের দুর্বলতার কারণে এবং খোদাভীতি ও আল্লাহর ব্যাপারে যথেষ্ট মাত্রায় লজ্জা না থাকার কারণে।
আমরা অনেক সময় চার পাঁচ বছরের বয়সের কোনো শিশুর সামনেও কোনো অন্যায় বা মন্দ কাজ করতে লজ্জা পাই কিংবা ভয় পাই, এ কারণে যে এই শিশুটা কি ভাববে, অথবা সমাজের বয়স্ক ব্যক্তিদের কাছে আমার মন্দ কাজটির কথা হয়তো বলে দেবে। অথচ মহান আল্লাহ আমাদের সব কাজের খবর রাখছেন ও আমাদের দেখছেন বলে জানা সত্ত্বেও মহান আল্লাহকে আমরা ভয় করি না বা লজ্জাও পাই না তাকে। অর্থাৎ আল্লাহকে আমরা পাপ করার সময় শিশুর চেয়েও কম গুরুত্ব দিচ্ছি। আমাদের মনে রাখা উচিত, পাপ যত ছোটই মনে হোক না কেন, তাও আল্লাহ দেখছেন এবং আল্লাহর সামনেই তা করা হচ্ছে। তাই বলা হয়, কোনো পাপকে ক্ষুদ্র মনে করা হলে তা আল্লাহর দরবারে বড় পাপ হিসাবেই ধরা হয়। আমরা কি কেউ অতি অল্প পরিমাণ মলমূত্রও খেতে রাজি হব, কিংবা তীব্র ক্ষমতা সম্পন্ন বিষ অল্প পরিমাণেও খেতে রাজি হব? সামান্য আগুন যেমন বিশাল খড়ের পাহাড় বা বনকে জ্বালিয়ে দেয়, তেমনি সামান্য পাপও পুরো ইমানকে বরবাদ করে দিতে পারে। কারণ যে মুহূর্তে মানুষ পাপ করে সেই মুহূর্তের জন্য মানুষ এক ধরনের কুফরিতে লিপ্ত হয়, পরবর্তীতে এই কুফরি বাড়তেই থাকে মনের দিক থেকে বাধা না পাওয়ার কারণে।
সূরা তালাকের প্রথম আয়াতের শেষাংশে ও দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ বলছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রেজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। হযরত ইমাম বাকির আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, কেউ
কেউ যদি যা জানে তার আলোকে কাজ করে তাহলে আল্লাহ তাকে এমন কিছু শেখাবেন যা সে জানে না। আমরা অনেকেই জানি বা শুনেছি যে বাবা মায়ের অবাধ্য যারা হয় তার হায়াত ও রিজিক কমে যায়, আর এটা জানার পরও কি আমরা বাবা মায়ের কোনো নির্দেশ কি অগ্রাহ্য করতে পারি?
তো শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ তৃতীয় রমজানের দোয়া।
হে আল্লাহ, আজকের এই দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান করো, আমাকে দূরে রাখো অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজকর্ম থেকে। এদিনে যত ধরনের কল্যাণ দান করবে তার প্রতিটি থেকে তোমার দয়ার ওসিলায় আমাকে উপকৃত করো, হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।
আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 5 এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, মোমিনের সঙ্গে বৈঠকে র্যাবের জবাবদিহি নিশ্চিতে জোর ব্লিংকেনের দৈনিক প্রথম আলো। দক্ষিণ কোরিয়ায় পরমাণু বোমা হামলার হুমকি দিলেন কিম ইয় জং। দৈনিক মানব জমিন, 12,016 কোটি টাকার 12 প্রকল্প অনুমোদন দৈনিক যুগান্তর। বুচার চেয়েও মারিওপোলের পরিস্থিতি খারাপ দৈনিক ইত্তেফাক। ডায়রিয়ার প্রকোপ থাকতে পারে আরও 5 সপ্তাহ দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, 100 দিনের কাজ দিতে পারেনি কেন্দ্র, কাজ মিলছে 50 দিনেরও কম। পরিসংখ্যান ঘিরে বিতর্ক দৈনিক সংবাদ প্রতিদিন। জ্বালানি তেলের ছেঁকা বাজারে মূল্যবৃদ্ধির ঠেকায় জেব্রার আম জনতা দৈনিক আজকাল। তোকে তৃণমূলে আসতেই হবে, তপনকে হুমকি, ফোনের নতুন অডিও প্রকাশ্যে আনল পরিবার দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিএনপি ছাড়া সবাই নির্বাচনে জয়েন করে, যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ তাদের নিয়ে আসা, একথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে মোমেন। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন গতকাল আমেরিকায় সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বক্তব্যটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে আমেরিকার সম্পৃক্ততার প্রেক্ষাপটে। এই রকম গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি সেই বক্তব্যটি আমার কাছে ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য নয়। এই কারণে যে তিনি মূলত এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকাকে হস্তক্ষেপ করার আরও বেশি সুযোগ করে দিলেন। তিনি যখন বলেন যে বিএনপিকে নির্বাচনে আনার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমেরিকাকে, অর্থাৎ তিনি বিএনপি কে নির্বাচনে আনার দায়িত্ব আমেরিকার হাতে তুলে দেওয়ার যে বক্তব্য দিয়েছেন তার মধ্য দিয়ে তিনি আমেরিকাকে এই দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা শুরু করে দিয়েছেন। সংকট বাংলাদেশের, এই সংকটগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেই সমাধান করতে হবে। দিন শেষে তারাই এই দেশের কেউ ক্ষমতাসীন দল হবে, কেউ বিরোধী দল হবে। আমেরিকা এখানে আমাদের রাজনীতির পার্টনার, আমাদের উন্নয়নের পার্টনার হতে পারে কিন্তু রাজনীতির পার্টনার নয়, অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিএনপিকে নির্বাচনী ধারায় আনতে হলে উদ্যোগটা নিতে হবে সরকারকে, এবং আওয়ামী লীগ যেহেতু দীর্ঘদিনের দীর্ঘ অভিজ্ঞতার রাজনৈতিক দল, সেক্ষেত্রে তাদের ভেতরে সেই রকম অভিজ্ঞ দক্ষ নেতা থাকা উচিত যারা এই দুতিয়ালি করে বিএনপিকে বাংলাদেশের স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ায় ফিরিয়ে আনবে। মার্কিনদের দিকে এই বল ঠেলে দেওয়ার কোনো অর্থ থাকতে পারে না।
পাকিস্তানের সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান সুনির্দিষ্ট একজন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করেছেন। সরকার উৎখাতে মার্কিন এই প্রচেষ্টাকে আপনি কিভাবে দেখছেন?
জি, পাকিস্তানের গত কয়েকদিনের ঘটনাবলি থেকে আমরা পরিষ্কার হয়েছি যে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের জন্য আমেরিকার পক্ষ থেকে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, নানা ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে এবং সরাসরি হুমকি দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, তিনি এই ব্যাপারে আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে সরাসরি হুমকি দিয়েছেন এবং যে কথা বলেছেন সেই কথা এবং মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম পরিষ্কার করে দিয়েছেন ইমরান খান। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে কথা পরিষ্কার হচ্ছে যে পাকিস্তানের রাজনীতিতে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা হস্তক্ষেপ করেছে। কেন হস্তক্ষেপ করেছে? অনেকগুলো কারণ আছে। ইমরান খান বলেছেন যে তার দেশে সামরিক ঘাঁটি করতে চেয়েছিল, আরও কিছু সুযোগ সুবিধা চেয়েছিল আমেরিকা। ইমরান খানের সরকার সেগুলো দিতে রাজি হয়নি, সে কারণে আমেরিকা রুষ্ট হয়েছে, ক্ষুব্ধ হয়েছে এবং তার সরকারকে উৎখাত করে দিতে যাচ্ছে। আমরা আরেকটি সমসাময়িক ঘটনা জানি যে গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে এবং তার একদিন আগে অর্থাৎ 23 এবং 24 এই দুই দিন ইমরান খান রাশিয়া সফর করেছেন, পুতিনের সঙ্গে তখন বৈঠক করেছেন। ওই সময় ইমরান খানকে এই সফরে যেতে নিষেধ করেছে আমেরিকা, এ নিয়ে নানা রকমের চাপ সৃষ্টি করা হয়েছে। সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে চীনের অত্যন্ত বেশি ঘনিষ্ঠতা এবং এই ঘনিষ্ঠতা আগের যে কোনো সরকারের চেয়ে ইমরান খানের সময় এসে বেশি হয়েছে। এই যে চীনের সঙ্গে সম্পৃক্ততা, রাশিয়ার সঙ্গে সম্পর্ক, তারপরে এর মাঝ দিয়ে ইরানের সঙ্গে সম্পর্ক হচ্ছে পাকিস্তানের, মার্কিন সরকারের একচেটি আধিপত্য না মেনে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা স্বাধীনভাবে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার প্রচেষ্টা ইমরান খানের, এই সমস্ত বিষয় কোনোটি আমেরিকার কাছে পছন্দ হচ্ছে না, যার কারণে এ দেশ থেকে ইমরান খানের সরকারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি বাস্তবতা। আপাতত ইমরান খান সেটি মোকাবেলা করেছে কিন্তু পরবর্তীতে কি হয় সেটি দেখার বিষয়। আমরা আশা করি পাকিস্তান নিশ্চয়ই ভালো কোনো কিছু অর্জন করবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব আবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, অডিও ক্লিপে তপনের সঙ্গে অমল কান্দ নামে এক স্থানীয় তৃণমূল কর্মীর বাদানুবাদ হয়েছিল বলে পরিবারের দাবি। মঙ্গলবার সেই অডিও প্রকাশ্যে এল। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দ খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তার 24 ঘন্টার মধ্যে নিহত তপনকে হুমকি ফোনের নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে আনল তার পরিবার। দাবি করা হয়েছে ওই অডিও ক্লিপে ঝালদার এক তৃণমূল কর্মী হুমকি দিয়েছেন তপনকে, যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ওই অডিও ক্লিপে তপনের সঙ্গে অমল কান্দ নামে এক স্থানীয় তৃণমূল কর্মীর বাদানুবাদ হয়েছে বলে পরিবারের দাবি। ওই অডিওই তপনের উদ্দেশ্যে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, কালকে তুমিও তৃণমূল হবে, তোকে তৃণমূলে আসতেই হবে, কেন মাথা খারাপ করছিস, তোর প্রেশার সুগার বাড়ছে, চুপচাপ থাক। পরিবারের অভিযোগ ওই কণ্ঠস্বর তৃণমূল কর্মী অমলের। যদিও অভিযুক্ত তৃণমূল কর্মী অমলের কথাই আমি স্বীকার করছি, ওটা আমার গলা, কিন্তু যেভাবে ওরা বলছে সেভাবে আমি বলিনি। পার্টি অফিসে অনেকে বলতো তপন দা তৃণমূলে আসবে, সে কথা আমি বলেছি। ঝালদা কাণ্ডে একের পর এক অডিও প্রকাশ্যে এসেছে। এই অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলে তপনের পরিবার সূত্রে জানা গিয়েছে। দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে এটি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা মনরেগায় সুবিধা পাওয়ার যোগ্য প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে 100 দিনের কাজ দেওয়ার নিয়ম রয়েছে। সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটি কাজের দিন বাড়িয়ে 150 করার সুপারিশও করেছে। অথচ 2021-22 আর্থিক বছরের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, মনরেগায় গ্রামীণ এলাকায় গড়ে পরিবার পিছু মাত্র 50 দিনের কাজ হয়েছে। কমিটি যেখানে কাজের দিন বৃদ্ধির সুপারিশ করছে, সেখানে কেন্দ্র লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না, তারা মাত্র অর্ধেক দিন কাজ দিয়েই দায়িত্ব সারছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, মনরেগায় বরাদ্দ কাজ ছাড়ের ফলে কি এই পরিস্থিতি? দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, যাকে বলে সানাসি চাপ। একদিকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, মাঝে পড়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। বাজারে গেলেই হাতে ছেঁকা, শাকসবজি থেকে মাছ মাংস, আয়ের সঙ্গে সামঞ্জস্য থাকছে না ব্যয়ের। কি অবস্থা বাজারের? মফস্বলের খুচরো বাজারে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 32 টাকা ও জ্যোতি 22 টাকা ধরে, যে দামটা এক সপ্তাহ আগেও ছিল 30 এবং 20 টাকা। ঢেঁড়স 7 দিন আগে 30 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 32 টাকা দরে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
সহিংসতা বিস্তার এবং শিশুদের মনোজগতে মুভি ও ভিডিও গেমের নেতিবাচক ভূমিকা সম্পর্কে গত পর্বের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম, মানুষ হত্যা, রক্তপাত আর সহিংস লড়াই ছিল অতীত রাজা বাদশাহদের বিনোদনের অন্যতম উপাদান। অর্থাৎ দৃশ্য মাধ্যমের উদ্ভবের সময় থেকেই সহিংসতা জড়িয়েছিল, আজও সেই ধারা অব্যাহত আছে, তবে ভিন্ন মাধ্যমে ভিন্ন কৌশলে। এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি, আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ঘরে বসে টেলিভিশনে বিশ্বের বিভিন্ন চ্যানেল দেখার সুযোগ হওয়ার কারণে রেসলিং এখন সারা বিশ্বেই ভীষণ জনপ্রিয়। প্রায় এক যুগেরও বেশি আগে জরিপে দেখা গেছে 91% শিশু ও কিশোর ঘরে বসে টেলিভিশন দেখার সুযোগ পায়। এসব শিশু ও কিশোররা সহিংসতাপূর্ণ মুভি এবং রেসলিং উপভোগ করে। এসব দেখে অনুকরণ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে অনেক শিশু কিশোর। শুধু চলচ্চিত্র, কম্পিউটার গেমস কিংবা রেসলিং এর কথা বাদ দিলেও আমরা যদি প্রতিদিনকার খবরের কাগজের পাতা উল্টাই, তবে দেখব সহিংসতাপূর্ণ খবরগুলো বেশি পরিমাণে ছাপা হচ্ছে। যুদ্ধ, মারামারি অথবা বিপর্যয়ের সম্ভাবনাবাহী এসব খবর পরিবেশনে বিশ্বের সংবাদ মাধ্যমগুলো যতটা উৎসাহী, সুকুমার চর্চার সংবাদ ছাপাতে ততটা নয়।
সম্প্রতি নিউ সায়েন্টিস্ট একটি জরিপ প্রকাশ করেছে যাতে দেখা যায় শুধুমাত্র আমেরিকাতেই শিশুরা প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগে 8,000 হত্যা এবং 10,000 সহিংসতাপূর্ণ দৃশ্য দেখে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে এসব হত্যা এবং সহিংসতাপূর্ণ দৃশ্য তাদের আচরণে কোনো প্রভাব ফেলে কিনা। গবেষণায় দেখা যাচ্ছে যে সমস্ত শিশু এসব দৃশ্য শৈশবে দেখেছে পরবর্তীতে তাদের বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি। প্রাপ্তবয়স্ক 329 জনের উপর নিউ সায়েন্টিস্ট জরিপ চালিয়ে দেখেছে শৈশবে সহিংসতাপূর্ণ চলচ্চিত্র কিংবা দৃশ্য বেশি মাত্রায় দেখেছে যে সমস্ত মেয়েরা, তারা খেপে গেলে তাদের স্বামীর দিকে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারে, আর ছেলেরা তাদের স্ত্রীদের সঙ্গে সহিংস আচরণ করে। চলচ্চিত্রে সহিংসতার এই দানবীয় উত্থান এবং সেই সঙ্গে সমাজে এর কুপ্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ডেভিড পুটনাম বলেন, আমি দিব্যি দেখতে পাচ্ছি আমরা আমাদের ধ্বংস করছি।
চলচ্চিত্র বা মুভি, কম্পিউটার গেমস কিংবা রেসলিং, এসব বিনোদন ভোক্তাদের একটি বড় অংশ হচ্ছে মূলত শিশু কিশোর এবং তরুণ সম্প্রদায়। বিনোদনের নামে এত সব সহিংসতা দেখতে দেখতে তারাও যে অনেকটাই সহিংসপ্রবণ হয়ে ওঠে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের মনোজগতে সহিংসতা এক ধরনের বীরত্বভাব তৈরি করে যা দৃশ্য মাধ্যমের সহিংসতার নামান্তর। পরবর্তীকালে এইসব সহিংস দৃশ্যকল্প নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাদের জীবনযাপনে। বিষয়টি সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। আগ্নেয়াস্ত্র হলিউডের বেশিরভাগ ব্লকবাস্টার ছবির অপরিহার্য অংশ। হলিউডের অনেক সমালোচক বলেন এটা দর্শকদের চাহিদা দিয়ে পরিচালিত হওয়ার মতো ব্যাপার। সম্প্রতি হলিউডের চলচ্চিত্র অভিনেতা অ্যালোক ব্লান্ডউইনের হাতে থাকা বন্দুকের গুলিতে নিহত হয়েছে তরুণ সিনেমাটোগ্রাফার হেলেইনা হ্যাচিন্স। এ ঘটনায় দুনিয়ার নানা প্রান্তের সিনেমা প্রেমীরা মর্মাহত হয়েছেন।
এই ট্র্যাজেডি হলিউডে উসকে দিয়েছে অনেকগুলো বিতর্ক। একটি হলো শুটিং সেটে সত্যিকার আগ্নেয়াস্ত্রের ব্যবহার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নিউ মেক্সিকোর জনপ্রতিনিধিরা বলেছেন, যদি হলিউডে সত্যিকার আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধ না হয় তাহলে তারা ব্যবস্থা নেবেন। অন্য বিতর্কটি আরও গভীর, বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ এই কারণে যে হলিউডের সিনেমায় বন্দুকযুদ্ধের দৃশ্যের আধিক্য নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন পর্দায় বন্দুক সহিংসতার দৃশ্যের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে সমাজে। ভ্যারাইটির কন্টেন্ট বিশেষজ্ঞ স্টিভেন গেডোস মনে করেন, বড় পর্দায় বন্দুকযুদ্ধের দৃশ্য বাড়ছে। প্রযোজক হিসেবে আপনি যদি কোনো টাকা ঢালেন তাহলে দেখতে পাবেন সুপার হিরোদের দিয়ে হত্যার দৃশ্য না থাকলে সেই ছবি নিয়ে কেউ এগোতে রাজি নন।
জেমস বন্ড ফ্রাঞ্চাইজিং এর বড় আকর্ষণ হচ্ছে সহিংসতা মারামারির অ্যাকশন দৃশ্য। অনানুষ্ঠানিক এক গবেষণায় দেখা গেছে জেমস বন্ড ফ্রাঞ্চাইজিং এর খুনাখুনির সংখ্যা বাড়ছে। নো টাইম টু ডাই ছবির আগের একটি হিসাব বিবেচনায় নেওয়া যেতে পারে। এ ছবির আগে ড্যানিয়েল ক্রেগ যে কয়টি ছবিতে বন্ড হয়েছেন সেগুলোতে পর্দায় মোট হত্যার দৃশ্য ছিল 235টি। শুধু বন্ড ফ্রাঞ্চাইজিং নয়, হলিউডের সিনেমায় সহিংসতার দৃশ্য 1950 সালের তুলনায় এখন দ্বিগুণের বেশি। 2017 সালের এক সমীক্ষায় দেখা গেছে যেসব শিশু আগ্নেয়াস্ত্রের ব্যবহার আছে এবং ছবি দেখছে, তাদের আচরণ যারা দেখেনি তাদের তুলনায় আক্রমণাত্মক এবং তারা সহসাই বন্দুক চালানোর ভঙ্গি নকল করে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনও বহু আগে এ বিষয়ে মত প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা যে ঘটনা ঘটে সেগুলোর পিছনে অনেকে হলিউডের ছবিতে দেখানো সহিংসতার দৃশ্যের সম্পর্ক খোঁজেন। তবে এত কিছুর পরও হলিউডের বড় তারকা ও অভিনেতাদের অনেকেই বড় পর্দার সহিংসতাকে নিরুৎসাহিত করতে রাজি নন। 2013 সালে আর্নল্ড শেভারজেনেগার বলেছিলেন, পর্দার বন্দুকযুদ্ধ সহিংসতার বিষয়টি পৃথকভাবে বিবেচনা করা উচিত। বাস্তব দুনিয়ার যুক্তরাষ্ট্রের সমাজে গোলাগুলি যে সহিংসতা তার সঙ্গে হলিউডের ছবিকে সম্পর্কযুক্ত করাটা তার মতে যথাযথ নয়। তার মতে আমাদের মনোযোগ দেওয়া উচিত কিভাবে আমরা মানসিক অসুস্থতাকে মোকাবেলা করব, কিভাবে বন্দুক আইন নিয়ে কাজ করব। এজন্য হলিউডের পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর ছবিতে সহিংসতার দৃশ্যের ছড়াছড়ি দেখা যায়। তিনিও বলেন, বিষয়টা অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। 2013 সালে ওবামা যখন বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিলেন, তখন হলিউডের অনেক প্রভাবশালী সদস্য তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ছবির কন্টেন্ট নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ মানতে অস্বীকৃতির কথা জানান।
পর্যবেক্ষকরা বলছেন, পিতামাতা হিসেবে হিংসাত্মক সিনেমা দেখার পরে আপনার বাচ্চাদের আচরণের দিকে মনোযোগ দেওয়া এবং তারা কি দেখছে তা কিভাবে ব্যাখ্যা করে তা নির্ধারণ করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা ভালো। কেননা বাচ্চারা যখন সিনেমাগুলিতে সহিংসতা দেখে তা তাদের মনোজগতে দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। শ্রোতাবন্ধুরা, সমাজ ও শিশু কিশোরদের জীবনে সহিংসতা বিস্তারে মুভি ও ভিডিও গেমের ভূমিকা নিয়ে দ্বিতীয় ও শেষ পর্বের বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এবার এই বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকার বাড়তি দাবি দেওয়ার কাছে ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না, সুস্পষ্ট জানিয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পুতিনকে অভিযুক্ত করার আগে বিবেকের ডাকে সাড়া দিতে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলানো যাবে না, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মন্তব্য। এবং মসজিদে লাউড স্পিকার নিষিদ্ধের দাবির মধ্যেই মন্দিরে বিনামূল্যে লাউড স্পিকার বিতরণের ঘোষণা দিলেন ভারতের বিজেপি নেতা মোহিত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগ ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶